بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف: والقرآن المجيد، بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد، قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. কোরআন ও সহি হাদিসের কাছে আত্মসমর্পণকারী আল আমিন জামে মসজিদ, যা ঢাকার কেন্দ্রস্থলে মোহাম্মদপুরে অবস্থিত, সেই মুসলিয়ানদের সামনে আজকে আমি সংক্ষিপ্তভাবে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হল শাবান মাস চলছে সেই প্রসঙ্গে, আরেকটি হল সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী একটি ফতোয়া, অসুস্থের সালাত। দুটি বিষয় নিয়ে প্রাসঙ্গিক আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ। যদিও বিষয় দুটির আলোচ্য এবং পদ্ধতি এবং হাদিসের উপস্থাপনা এবং ইজতেহাদের যে ধারাগুলো আছে সে পর্যায়ের জানেওয়ালা মানুষ আমি নই, কিন্তু যেহেতু দুটো বিষয় নিয়ে অত্যন্ত কথাবার্তা হচ্ছে, সুতরাং আমি কোন ধরনের তেমন দায়িত্ব না নিয়ে কোরআন হাদিস ওলামায়ে কেরামের বক্তব্য আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। শাবান মাস চলছে শেষের দিকে। শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণ সিয়াম পালন করতেন যে অন্য কোন মাসে এত সিয়াম পালন করতেন না। অন্যান্য মাসে সিয়াম পালনের কিছু কিছু বিধান রয়েছে, আইয়ামে বিদ ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমার আলোচ্য বিষয় নয়। শুধু শাবান মাস নিয়ে আলোচনা করতে চাই এবং দ্বিতীয় পর্ব যেটা সেটা আমি বলেছি। তিনি করেছেন ঠিকই, কিন্তু উম্মতকে 15 তারিখ চলে গেলেই সিয়াম পালন করতে নিষেধ করেছেন। শাবানের প্রথম 15 পর্যন্ত আপনার সিয়াম পালন করতে পারবেন, ধারাবাহিকভাবে করুন বা গ্যাপ দিয়ে করুন বা যেটুকু সুন্নত হাদিসে বিশেষ ফজিলত এসেছে সেভাবে করুন, বিবরণ আমি দিচ্ছি না, করতে পারেন। কিন্তু যখনই 15 তারিখ এক্সিট করে গেল তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম, তোমাদের কেউ যেন রমাদানকে এগিয়ে নিয়ে না আসে বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন, একটি সিয়াম পালন করে বা দুটি সিয়াম পালন করে। বিষয়টা সহিহ বুখারীতে হাদিসটি। শেষের দিকে এজন্য সিয়াম পালন করতে নিষেধ করেছেন যে বিপদের মধ্যে পড়ে যান কিনা, সীমা লঙ্ঘনের মধ্যে চলে যান কিনা। সিয়াম শাবান মাস শেষের দিকে চলে গেল, আপনি সিয়াম পালন করতেই থাকলেন, শেষে যে চিন্তা করলেন যে চাঁদ উঠে কি না উঠে, আজকে আমি অনুমান করে সিয়াম পালন করি, কালকে যদি চাঁদ উঠে যায় আমার ফরজ সিয়াম হয়ে যাবে, আর না যদি উঠে তাহলে নফল হিসাবে গণ্য হবে। এটা হলো সন্দেহের সিয়াম। লাইয়াতা কদ্দামান নাহাদুকুম নুনে তাকিদ, কখনো যেন নয়, কোন অবস্থাতেই যেন নয়, তোমরা যেন কোন অবস্থাতেই না করো রমাদানের সিয়ামকে নিজের থেকে একদিন এগিয়ে নিয়ে আসবে বা দুদিন এগিয়ে নিয়ে আসবে এমন কাজ যেন তোমাদের দ্বারা না হয়। হাদিস সহিহ বুখারীতে, সুনান আবু দাউদের হাদিস, মান সামা ইয়াউমাল্লাযী ইউশাক্কু ফীহ ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সালাতু ওয়াসালাম, যে ব্যক্তি সন্দেহপূর্বক বা সামান্যতম তার শক এবং শোভা আছে এমত অবস্থাতে যদি কেউ সিয়াম পালন করে তাহলে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করল, বিরুদ্ধাচরণ করল। কাজে শাবানের শেষের দিকে সিয়াম পালন করতে যাবেন নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু বলেছেন যদি কেউ অভ্যস্ত থাকে, কারো নজর বেনেছে শাবানের শেষের দিকে করবে, সেটা পুরা করতে হবে। কেউ হয়তো বা তার জন্য গত বছরের সিয়াম বাকি আছে সে পালন করতে পারবে, অভ্যাস রয়েছে তার আগের থেকে, নতুন কিছু সন্দেহমূলকভাবে করছে না, অভ্যাস আছে সেও করতে পারবে, এটা সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে। কিন্তু সন্দেহপূর্বকভাবে অনুমান ভিত্তিকভাবে রমাদানের আগ মুহূর্তে দুই একদিন আগে থেকে সিয়াম পালন করা বৈধ নয়। আমি চাঁদ দেখে নাই আজকে আলোচনা করব না। যে সকল ভাইয়েরা গত বছর 1435 হিজড়িতে 2014 সালে সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী চাঁদ ওঠার কথা ছিল 28 জুন শনিবার, ক্যালেন্ডারে লেখা ছিল 28 জুন শনিবার চাঁদ উঠবে, কিন্তু এই ক্যালেন্ডার অনুযায়ী আমাদের দেশের বিভিন্ন জায়গায় মাদারীপুর, মুন্সিগঞ্জ এবং চাঁদপুরের কিছু কিছু লোক সিয়াম পালন করে দিয়েছে, কিন্তু সৌদি আরব 29 তারিখে চাঁদ ওঠেনি, চাঁদ উঠেছে 30 তারিখে। অতি উৎসাহী হয়ে সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী গিয়ে সৌদি আরব উঠছে একদিন আগে গত বছর তারা সিয়াম পালন করেছেন, পত্রপত্রিকা সব রয়ে গেছে, পেপার কাটিং সহ আমার কাছে। আল্লাহ নবীর সুন্নতির প্রতি যুক্তি তর্ক বুদ্ধি মহা ক্যালেন্ডার মহাকাশ বহুত ঘাটছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতির প্রতি শ্রদ্ধাবোধ সতর্কতা, আমি শ্রদ্ধাবোধ শব্দটা কারো ব্যক্তির জন্য ব্যবহার করা আমার শব্দটা ঠিক হচ্ছে না আপাতত, এগুলো তো আপনাদের বুঝতে হবে। 29 তারিখে চাঁদ ওঠার কথা ছিল, খবর না নেই 29 তারিখে লিখে দিলেন, সৌদি আরবের সাথে মিলে আমাদের সিয়াম পালন করা বৈধ কি না বৈধ সেটা আজকে আমার আলোচ্য বিষয় না, আমি অর্ধেক আলোচনা করা পছন্দ করি না। কিন্তু কথা হলে কাজটা করলেন কি, ক্যালেন্ডার অনুযায়ী সৌদি আরব 29 তারিখে নিজেরা সিয়াম পালন করলেন, এদেশে কোন কোন জায়গায় সৌদি আরব 29 তারিখে চাঁদ উঠেনি, তারা 30 তারিখ পুরা করলেন, আপনারা সৌদি আরব সে একদিন আগে সিয়াম পালন করলেন। গত বছরের কথা, কাজে এই সকল কাজ অত্যন্ত খেয়াল করে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সতর্ক করেছেন, শাবানের শেষের দিকে গেলে তোমরা সিয়াম পালন করবে না, রমাজানের সিয়ামকে কোন অবস্থায় এগিয়ে নিয়ে আসবে না, সন্দেহের জন্য দিন যদি তোমরা সিয়াম পালন করো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে, কিন্তু অতি উৎসাহিত হয়ে কোন পর্যন্ত চলে গেছেন। সম্মানিত উপস্থিতি, এই মাসে বেশি বেশি রমাদানের জন্য প্রস্তুত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতেন। প্রথম 2 সপ্তাহ সিয়াম পালনের অতিরিক্ত তাকিদ এই জন্য রয়েছে রমাদানের জন্য তোমরা প্রস্তুত হও, শেষের 2 সপ্তাহ আবার না রাখার জন্য তাকে ধরেছে এই জন্য যে শেষের দুই সপ্তাহে একে সন্ধ্যের মধ্যে পড়ে যেতে পারো। আর দ্বিতীয় হল, আগেই যদি তোমরা পুরা শাবান সিয়াম পালন করে নিজেরা দুর্বল হয়ে পড়ো তো রমজানের জন্য সেটা আরেকটু সমস্যা হয়ে দেখা দিতে পারে। তাহলে শেষের দিকে একটু খেয়ে পরে শরীরটাকে একটু রমজানের জন্য প্রস্তুত করে নাও। এই মাসে আরো যে কাজটি আমরা করেছি, যদি সেটা পাস হয়ে গেছে তারপরেও শাবানের সাথে জড়িত, সুতরাং আমি সেদিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যদি আমার ভাইরা সেটা করেছেন। কিছু জাল, কিছু জাইফ, কিছু অপ্রাসঙ্গিক বর্ণনা উপস্থাপন করে তারা ঢাক ঢোল বাজিয়ে বহুত আমল করে ফেলেছেন। আমি বর্ণনা এর জন্য বলছি, হাদিসের জন্য বলছি না, যে বর্ণনা প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সেটা হাদিস নয়। যেরকম একজন বিজ্ঞানের শিক্ষক একটা কিছু প্রপোজাল দিলেন, এটা হতে পারে, এটা অনুমান, যেরকম ডারউইনের থিওরি অফ ইভলিউশন, ক্রমবিকাশবাদ, এটা মতবাদ ছিল না, এটা ডারউইনের একটা প্রস্তাবনা ছিল, তার একটা ধারণা ছিল। ল্যাবরেটরিতে সার্বিকভাবে পরীক্ষা নিরীক্ষার পরে এটা থিওরি হিসাবে রূপান্তরিত হওয়া পর্যন্ত পৌঁছে নাই, আর না পৌঁছার কারণে পরবর্তীতে জেনেটিক্স এর বৈজ্ঞানিক ম্যান্ডেলের থিওরি সহ পরবর্তী বিভিন্ন ধরনের সুপরীক্ষিত এবং প্রমাণিত থিওরির সামনে সেটা পরাভূত হয়েছে এবং সেটা বাতিল বলে গণ্য হয়ে গেছে, কারণ সেটা থিওরিতে রূপান্তরিত হয়েছিল না, সেটা তার একটা প্রস্তাবনা। ঠিক এমনই হাদিসের কিতাবে একটি বর্ণনা থাকলে সেটা অতক্ষণ পর্যন্ত হাদিস নয় যতক্ষণ পর্যন্ত না তা মুহাদ্দিসদের ল্যাবরেটরিতে পাশ না হয়। এই জন্য আমি বর্ণনা বলছি, হাদিস বলছি না। সেটা হল লাইলাতুন নিসফ মিন শাবান, দুই জায়গায় প্রতারণা হয়েছে এখানে। একটি হল কোরআনের আয়াত নিয়ে, بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم حاميم سورة دخان والكتاب المبين قسم أي كتاب الله فاك نزي قسم كتش আমরা নিশ্চিত ভাবে অবতীর্ণ করেছি এই কিতাবকে একটি বরকতময় রাতে, ফি লাইলাতে মুবারাকা, নাকরা ইনডিফিনিট, একটি বরকতময় রাত্রিতে। ইন্না কুন্না মুনদিরিন, নিশ্চয় আমরা ভয় দেখাচ্ছি, ভীতি প্রদর্শন করছি জাহান্নামের শাস্তির এবং আযাবের। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রিতে কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক সুনির্ধারিত সুনির্দিষ্ট এবং আল্লাহর পক্ষ থেকে সুনিশ্চিত বিধানগুলো এবং বিষয়বস্তুগুলো কার্যক্রমগুলো এই রাত্রে বন্টন করা হয়, ইউফরাকু বন্টন করা হয়, ডিস্ট্রিবিউশন করা হয়। আমরা মিন ইন্দেনা ইন্দেনা ইন্না কুন্না মুরসালিন, এই আয়াতগুলোকে অপব্যাখ্যা করে একদল লোক বলছে এটা হল শাবান মাসের মধ্যরাত্রি। কোরআন কি মাসে অবতীর্ণ হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি একটি পবিত্র রাতে। কোরআনের তাফসির প্রথমত কোরআন দিয়ে করুন, সূরা বাকারার আয়াতে যান, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, শাহরে রমাদান এমন একটি মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এটা কোরআন দ্বারাই প্রমাণিত। আপনি কিভাবে এই লাইলাতুল মুবারাকাকে লাইলাতুন নিসফ মিন শাবানে নিয়ে গেলেন নিজের ভাব মতো? আর লাইলাতুল কদর কোন মাসে? রমাদান মাসে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি অবতীর্ণ করেছি এই কোরআনকে লাইলাতুল কদরে। লাইলাতুল কাদরে খায়রুম মিন আলফি শাহর, আমি পরবর্তী আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ লম্বা করছি না। রমাদান মাসে লাইলাতুল কাদর এবং লাইলাতুল কাদর এই কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে, এই কোরআন দ্বারা কোরআনের এই আয়াতের তাফসীর সম্পূর্ণরূপে প্রমাণিত। এরপর আর কি বলতে চান? তারপরেও যদি গায়ের জোরে বলেন এটা লাইলাতুল নিসফ মিন শাবান, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আপনি কোরআন থেকে বা হাদিস থেকে একটা দলিল নিয়ে আসুন যেটা গ্রহণ করা যেতে পারে। ইমাম ইবনে কাসির বলছেন, যারা বলতে চায় যে এই রাত্রি লাইলাতুন নিসফ মিন শাবান ফাকাদ আবআদ আন-নুজআ, যে ব্যক্তি বলতে চায় যে এই কোরআন অবতীর্ণ হওয়ার মাস কিংবা এই বন্টনের মাস বা রাত্রি হল এই রাত্রিটা হল শাবানের মধ্যরাত্রিতে, মধ্য শাবানের রাত্রিতে, ফাকাদ আবআদ আন-নুজআ, সে ব্যক্তি তাহার জীবজন্তু ঘোড়া গাধা উট ছাগলকে চড়াতে নিয়ে যাওয়ার কথা ছিল একটি চারণ গাহে যেখানে ঘাস পাতা আছে সেখান থেকে সরিয়ে সে মরুভূমিতে নিয়ে গেছে। আবআদ আন-নুজআ, নুজআ হলো এমন মাঠ যেখানে ঘাস থাকে, সেটাকে দূরে ঠেলে দিয়ে সে মরুভূমিতে চলে নিয়ে গেছে তার ছাগল এবং উটগুলোকে। ফাকাদ আবআদ আন-নুজআ, এটা ইবনে কাসিরের ইবারত। ইমাম কুরতুবি বলেছেন এটা ভুল ব্যাখ্যা করেছে হানাফি মজহাবের আলু ইমাম আলুসি, তিনি রুহুল মানিতে বলেছেন ফাহুয়া কাউলুন শাযুন গরীব, এই জাতীয় কথাবার্তা অত্যন্ত অত্যন্ত অজানা এবং খুবই বিক্ষিপ্ত, খুবই বাজে কথা, দূরবর্তী কথাবার্তা এগুলা এই আয়াত দ্বারা প্রমাণিত করা। হানাফি মজহাবের বিখ্যাত আলেম তিনি হলেন মোল্লা আলী কারি, যিনি মিশকাতুল মাসাবির ব্যাখ্যা করেছেন, বিখ্যাত ব্যাখ্যা পাঁচ খণ্ডে। তিনি বলেছেন বল জাহিরুল কোরআন, জাহিরুল কোরআনে বল সারিহু, কোরআনের স্পষ্ট কথা, পরিষ্কার পরিচ্ছন্ন কথা, প্রকাশ্য কথা হল এই রাত্রি হল রমাদানের রাত্রি, লাইলাতুল কদরের রাত্রি। যারা এই ধরনের অপব্যাখ্যা করে পড়ে নিয়ে আসতে চায় তাদের কথা বাতিল, তাদের কথা গ্রহণযোগ্য নয়। হানাফি মজহাবের আলেমগণ যারা মোটামুটি কোরআন হাদিস নিয়ে ঘেটেছেন, সহিহ পথে থাকার চেষ্টা করেছেন, তারাও বলেন নাই যে লাইলাতুন নিসফ মিন শাবান এই রাত্রি হল এই কোরআন অবতীর্ণ হওয়ার মাস, এই রাত্রে ভাগ্য বন্টন হয়। এখন কতগুলা বিবরণ নিয়ে আসবেন, তিরমিজি এবং ইবনে মাজাহ, সুনানে তিরমিজি এবং জামে তিরমিজি, তিরমিজি এবং সুনানে ইবনে মাজাহ দুইটির মধ্যে একটি বর্ণনা রয়েছে, সেটি হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসাল্লামের আমার ঘরে থাকার কথা ছিল, তিনি ছিলেন, হঠাৎ করে ফাকাত্তু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসাল্লামের কে রাত্রির এক সময় তাকে বিছানায় পাচ্ছিলাম না, তখন আমি কি করলাম, চলে গেলাম বাকিতে। জান্নাতুল বাকি বলা কিন্তু জায়েজ নয়, কোন আলেম ওলামা জান্নাতুল বাকি বলেন নাই, ওটার নাম ছিল বাকিউল গারকাত, গারকাত হলো এক জাতীয় বৃক্ষ, সেই বৃক্ষগুলো কোন জন্মাতে এই জন্য ওটার নাম হলো বাকিউল গারকাত, পরে ওটার নাম শুধু বাকি হয়েছে গারকাত ছুটে গিয়ে, এখন এনারা এটাকে বানাইছে জান্নাতুল বাকি। কোথার থেকে এই জান্নাত উপাধি আপনারা দিলেন তা আমি জানি না, কোন কোন গোরস্থানের নামে যেটা জান্নাত বানিয়ে দেন, কোন কোন গোরস্থানের নাম যদি হিংসা থাকে বিদ্বেষ থাকে তাহলে জাহান্নাম বানিয়ে দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। জান্নাতুল বাকি জাহান্নাম ওখানে জাহান্নাম ব্যবহার করা যাবে না, যে সাহাবি তাবিদের কবর সেখানে রয়েছে। তো জান্নাত শব্দটি বলেছেন, রাউদা বানিয়ে এনেছেন আল্লাহ নবীর কবরকে, আল্লাহ নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাত, আমার ঘর এবং আমার মেম্বার যেখানে আমি খুতবা দেই এই দুই জায়গার মাঝখানের জায়গাটা হলো রওদাতুন মিন রিয়াদিল জান্নাত, ওনারা কবরকে রওদা বানিয়ে নিয়েছেন। কোথাকার কথা কোথায়, এখানেও ঠিক তাই ঘটেছে, রমজানের লাইলাতুল কদর রাতটাকে ওনারা ডিঙ্গায় নিয়ে এসে শাবান মাসে লাগিয়ে দিয়েছেন। সব জায়গাতে একটু ভেজাল, সব জায়গাতেই ফরমালিন, এবাদতের মধ্যে আমলের মধ্যেও প্রিজার্ভেশন কিংবা ট্রান্সফার একটার থেকে একটার মধ্যে ছুটে গেছে, সেদিন দেখলাম তেলের কথা আসছে, মাছের কথা, ফলের কথা, কোন জায়গায় ভেজাল নাই, হুজুরেরাও বহু জায়গায় ভেজাল করেছেন, সে ভেজাল আরো মারাত্মক, খেয়ে না হয় একটু ক্যান্সার ট্যান্সার দুনিয়া অসুস্থ হবে, কিন্তু আপনারা এবাদতের মধ্যে আকিদার মধ্যে যে সকল নিজেদের থেকে ভেজাল ঢুকেছেন এটা তো জান্নাত জাহান্নামের ফয়সালা, এটা তো গুনাহ সওয়াবের বিষয়, এটার মধ্যে আরো মারাত্মক কাজ করে ফেলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামকে বিছানায় পেলাম না, তখন আমি রওনা হলাম বাকিতে চলে গেলাম, চলে যাওয়ার পরে দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লাম সেখানে রয়েছেন, আমাকে দেখে বলছেন হে আয়েশা আতাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলু, তুমি কি মনে করছো যে আল্লাহ পাক এবং তার রাসূল তোমার উপর জুলুম করবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে এটা আমি কেন বলবো, আমি ভয় করছিলাম, আতাইতা বাদা নিসায়েক, আজকে তো আমার কাছে থাকার কথা ছিলেন, আপনি আবার কোন সতীনের ঘরে চলেন গেলেন কিনা। মহিলারা সবাইকে সহ্য করতে পারে কিন্তু সতীন ছাড়া। উনি যদি বলতেন আজকে তোমার ঘরে আছি আমি মসজিদ নববীতে বসে সারা রাতে ইবাদত করবো, করেন, কবরস্থান যাবেন যান, কোন আপত্তি নেই, কিন্তু যদি বলে সতীনের ঘরে তাহলে ঝগড়া ওইখানেই লাগবে। লেগেছ, আল্লাহ নবীর সাথে সতীনদের স্ত্রীদের হয়েছে, এটা মানবিক ব্যাপার, এটা প্রবাহিক ব্যাপার, এটা ন্যাচারাল, এটা হবেই না এমন কোন কথা নেই, ওটা ওটা হবেই, হয় স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক, যেহেতু মানবিক গুণাবলী নিয়ে তারা জন্মগ্রহণ করছেন, সংসার সংসারী সময় তো উপস্থিতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, শোনো, আজকের রাত শাবানের মধ্যরাত, অর্থাৎ 15 তারিখের রাত্রি কিংবা 14 তারিখের রাত্রি, আগামীকাল 15 তারিখ হবে, আজকের রাত্রে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু নেমে আসেন দুনিয়ার আসমানে, তারপরে তিনি মাফ করে দেন, লি আকসারে আদাদিম মিন শারে গানামে কালব, কালব কবিলার এই বংশের যত ছাগল আছে, এই ছাগলের গায়ে যত লোম আছে, তার চেয়ে বেশি মানুষকে আল্লাহ পাকে এই রাত্রে মাফ করে দেন। এটা হল তিরমিজির বর্ণনা। ইবনে মাজার বর্ণনা হল সুনান ইবনে মাজায়, বর্ণনা একই, একটু সামান্য বেশি আছে, সেগুলো অর্থ না করলেও চলে। তবে যেটুকু সমস্যা সেটি হল যে আমি গিয়ে দেখলাম রাফিআন রাসাহু ইলা সামা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে মাথা উঁচু করে আছেন, এইটুকু তিরমিজির রওয়ায়েতে নাই, এইটুকু ইবনে মাজার রওয়ায়েতে বেশি রয়েছে। মোল্লা আলী কারি মাশকাতে সরা করতে গিয়ে বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, অন্য একটা রওয়ায়েতে নেছেন, রেফারেন্স দেননি, যে আমি তখন সাদাত্ত আলাইয়া সিয়াবি, আমার কাপড় চোপড় শক্ত করে বেঁধে নিলাম, আমার ঘরে থাকার কথা আমার স্বামী গেলেন কই, এটা কিন্তু নবুয়তের বিষয় না, এটা হলো স্বামী স্ত্রীর বিষয়, এটুকু, আমার স্বামী আমার ঘর ছেড়ে আমাকে না জেনে গেলেন কই, কাপড় চোপড় ভালো করে বেঁধে নিলাম, সতীনদের সাথে যে ঝগড়া লেগেই যায়, তারপরে চলে গেলাম গোরস্থানে, বাকিতে গিয়ে দেখি ওহুয়া সাজেদ, তিনি সিজদারত অবস্থায় আছেন, তার মানে শেরেকের মধ্যে লিপ্ত আছেন তিনি। আপনার বুঝতে একটু দেরি হল, আমি মনে করছি আগেই সারা দিবেন, কবরস্থলে গিয়ে তিনি ওহুয়া সাজেদ সিজদারত আছেন, তার মানে কবরে সিজদা করা জায়েজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে সিজদা করতেছেন, নাউযু বিল্লাহ মিন যালিক। তিনটা বর্ণনা, তিরমিজির বর্ণনা তিনি স্বাভাবিক আছেন, ইবনে মাজার বর্ণনা হলো তিনি আকাশের দিকে মাথা তুলে আছেন, আর মোল্লা আলী কারী রেফারেন্স ছাড়া যেটা উল্লেখ করেছেন মিশকাতের সরায়, সেটা হলো যে তিনি ওহুয়া সাজেদ, তিনি সিজদারত অবস্থা আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি মনে করেন যে আপনি কোন সতীনের ঘরে আছেন কিনা, বাকি কবরস্থানে কোন সতীনের ঘর ছিল? সতীনদের ঘরে যাবে দরজা ঠোকাবেন, উনি উনি বলতেছেন আমি ভয় করছি কোন সতীনের ঘরে গেছেন কিনা আপনি, সতীনের ঘর তো আর কবরস্থানে না, টোকা দিবেন সতীনের ঘরে, তার যে কয়জন স্ত্রী তখন বেঁচে ছিলেন, তিনি মৃত্যুর সময় আল্লাহ নবী 9 জন রেখে গিয়েছিলেন, ওই সময় কয়জন ছিলেন বলতে পারবো না, হাদিসের এই বর্ণনা সন্তারিক জানা নেই, সুতরাং তিনি কবরস্থানে চলে গেছেন, এখানে মিলতেছে না, গড় মিল হচ্ছে। আসল কথা যেটা সেটা হল বলতেছেন আপনারা রাত্রে বিরাট পাগড়ি টাগড়ি মাথায় দিয়ে এসে, ভালো সুন্নত কথা, লম্বা দাড়ি আছে সেটাও সুন্নত, আতর সেটাও সুন্নতের মধ্যেই পড়ে, টিভিতে এসে এসে যে বলছেন যে তিরমিজি বর্ণনা করেছে, ইবনে মাজা বর্ণনা করেছে, তিরমিজি বর্ণনা করলেই, ইবনে মাজা বর্ণনা করলেই রাওয়ায়েত শুদ্ধ, ইমাম তিরমিজি নিজেই বলছেন সাল তো মোহাম্মদ বিন ইসমাইল, যেহেতু বর্ণনার মধ্যে বেড়া খাপলা দেখা যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে তিনি দাঁড়িয়ে আছেন, কোথাও দেখা যাচ্ছে তিনি মাথা উঁচু করে আছেন, আরেক বর্ণনা তো সোজা শেরেক কবরে সিজদা দিয়ে আছেন, তারপরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে যাবেন সতীনের ঘরে, উনি কবরস্থানে যাবেন কেন সতীনের ঘর খুঁজতে? এত সমস্যা চিন্তা করে আমি ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলাম, বহু জায়গায় ইমাম তিরমিজি যখনই খটকায় পড়েছেন তখনই বলছেন সালতু মুহাম্মদ বিন ইসমাইল, আমি ইমাম বুখারীকে জিজ্ঞাসা করেছি এটার হুকুমটা কি হবে। কত বড় ওস্তাদ মানতেন ইমাম বুখারীকে, ইমাম তিরমিজি এবং ইমাম মুসলিম সকল তার পরবর্তী এবং তার সমকক্ষ যত হাদিসের ইমাম, ইমাম বুখারীকে কত বড় সম্মান করতেন সেটা আবার নিজেরা উল্লেখ করেছেন। ইমাম মুসলিমও জিজ্ঞাসা করেছেন এই রেওয়ায়েতের কি হবে, সেটাও ইতিহাস। কাজে শুধু সম্মান করতেন এতটুকুই না, লিখেও গেছেন যে আমরা ইমাম বুখারীকে কতটা সম্মান করতাম। তখন ইমাম বুখারী বললেন এই বর্ণনা অত্যন্ত দুর্বল, কেন রাওয়ায়াত করেছে হাজ্জাজ বিন আরতা, তিনি বর্ণনা করেছেন ইয়াহিয়া ইবনে আবি কাসির থেকে, ইয়াহিয়া ইবনে আবি কাসির উরওয়া থেকে। ইমাম তিরমিজি এবং ইমাম বুখারী দুজনেই একমত হয়েছেন যে হাজ্জাজ বিন আরতা ইয়াহিয়া ইবনে আবি কাসির কাছে শুনেনি, ইয়াহিয়া ইবনে আবি কাসির উরওয়ার কাছে শুনেনি, সনদের দুই জায়গা কাটা, দুই জায়গা কাটা। এইখানে ইমাম তিরমিজি নিজেই উল্লেখ করেছেন এই রাওয়ায়াতটা বর্ণনার পরে। তারপর আপনারা কোন লজ্জায় কোন শরমে সরাসরি বর্ণনা দিচ্ছেন, উনি নিজেই বলছেন যে হাদিস গ্রহণযোগ্য না, সহি না, হাসানো না। ইবনে মাজাহ ঠিক একই সনদে বর্ণনা করেছেন, ইমাম বুসিরি সহ মুস্তফা আজমী সহ যারা ইবনে মাজাহকে ঘেটেছেন তারা ওই ইবনে মাজাহ লিখে নিজেই লিখে দিয়ে নিচেই লিখে দিয়েছেন ওই কিতাবের নিচেই যে এই সনদের অবস্থা কি। তারপর আপনার বর্ণনা করবেন ওইটুকু বর্ণনা না করে, কিতাবে থাকলে সেটা হাদিস হলো। এই জন্য আমি বলছি, আমি আগেই বলছি না যে এটা হাদিস, আমি বলছি এটা একটা বর্ণনা মাত্র। আসুন শাবান মাসে, যেহেতু শাবান নিয়ে কথা বলছি আমি, শাবান মাসে নিয়ে আরো বর্ণনা রয়েছে যেই রাত্রে লাইলাতুন নিসফ মিন শাবান, যখন শাবান মাসের 15 তারিখের রাত্রি আসে তখন তুকতাউল আজাল মৃত্যুগুলা লেখা হয়, এমনকি একটা ব্যক্তি বিয়ে করে তার বাচ্চা হয় অথচ এই রাত্রিতে আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়ে যায়, সে মৃত্যুর মধ্যে গণ্য হয়ে যাচ্ছে। বর্ণনা করছেন তাবারি বর্ণনা করেছেন এটা, এর মধ্যে ওসমান বিন মোহাম্মদ জাইফ এবং আখনাস বর্ণনা করেছেন, এই জন্য মুরসাল আখনাসের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি কোনদিন দেখা হয়নি, নিজেরাই বর্ণনা দিচ্ছেন মুহাদ্দিসিনগণ। তারপরে শাবানের ফজিলতে ভাগ্যের বর্ণনা দিয়েই চলেছেন। এতটুকু যদি আপনারা না জানেন তাহলে ফজিলত বয়ান করে যান কেন, আর শোনেনি বান কেন, শুনছেন কেন? শ্রোতাদের দেশ দোষ বক্তার চেয়ে বেশি, বক্তা তার ব্যবসা করবে। শুদ্ধ সত্য কথা বললে তাকে প্রচুর পরিশ্রম করতে হয়, আর অসত্য কথা বলে মানুষকে যারা বেউকুব বানায় তাদেরকে চান্সই বা দিচ্ছেন কেন? স্বাভাবিক সাধারণ কথা যা সত্য বলুন, খুব বিরাট আল্লামা হয়ে আসতে হবে সবার তা আমি বলছি না, স্বাভাবিক সত্য যা প্রমাণিত ওইটুকু বলুন। যা জয়েব জাল বাজে কথা বানাওটি কথা তার সূক্ষ্ম তত্ত্বগুলো যদি আপনি না জানেন তাহলে একতরফা কথাগুলো মানুষকে বেউকুব বানাচ্ছেন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যখন লাইলাতুন নিসফ মিন শাবান আসবে ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, যখন এই রাত্রি আসবে তা সেই রাত্রে তোমরা জাগরণ করবে এবং দিনে তোমরা সিয়াম পালন করবে, কেননা এই রাত্রে গুরুবের শামসের সাথে সাথে সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ তাআলা শেষ আকাশে নেমে আসেন এবং ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মুবতালান ফাওয়াফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। ইবনে মাজার বর্ণনা। এই রাত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আজকের এই রাত্রে তোমরা জাগরণ করবে, দাঁড়াবে, ইবাদত বন্দেগী করবে এবং দিনে সিয়াম পালন করবে, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আজকের এই রাতে সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু প্রথম আকাশে নেমে আসেন এবং ডাকতে থাকেন কে গুনাহ মাফ চাও, আজকে গুনাহ মাফ করে দেব, কার রেজেকের অভাব আছে রেজেক চাও আমি রেজেক দিয়ে দেব, কে বিপদগ্রস্ত আছো বিপদ মুক্তি চাও বিপদ মুক্ত করে দেব, আলা কাদা আলা কাদা, আর কি আছে আর কি আছো চাইতেই থাকো, আল্লাহ পাক ডাকতেই থাকেন একটা বারে ফজর পর্যন্ত। বড় না সুন্দর চমৎকার। কিন্তু সনাদের মধ্যে ইবনে আবি সাবরা আছেন, যার ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইয়াহিয়া ইবনে মাইন বলেছেন, কানা ইয়াদাউল হাদিস, এই লোক হাদিস জাল করে মিথ্যা হাদিস বর্ণনা করেন। আর সনদের মধ্যে যদি মিথ্যাবাদী হাদিস জাল করে এমন আবি থাকে, সেটা হাদিস মওযু জাল। আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিয়ে এত ফজিলত বয়ান করলেন, 10 কথায় নিমন্ত্রণ, 1 কথায় খেলাম না। সনদের মধ্যে ইবনে আবি সাবরা আছে যে হাদিস জাল করে, সারা কথা সবাই বলেছে হাদিস তো রাবি জালকারী এবং মিথ্যাবাদী রাবি এবং হাদিস বানাউটি হাদিস বানায় এমন বর্ণনাকারী এই বর্ণনার মধ্যে রয়েছে। তাহলে ইবনে মাজার বরাত দিয়ে এই ফজিলত আপনাদের বয়ান করার কারণ কি? কোন হাদিস যদি জাল হয়, সে হাদিসটা জাল এই কথা উল্লেখ না করে কেউ যদি সেই বর্ণনাটা মানুষের সামনে তুলে ধরে হারাম মুহাদ্দিস বলে, তার এই বর্ণনা এই কাজটাই হারাম। কোন আলেম বা মৌলবী কেউ যদি এই বর্ণনাটা, আলী রাদিয়াল্লাহু তাআলার এই বর্ণনাটা যে রাত্রে জাগরণ করো এবং দিনে তোমরা সিয়াম পালন করো, এর মধ্যে যদি জাল এবং মিথ্যাবাদী রাবি রয়েছে এই কথা উল্লেখ না করে যদি আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে কথিত এই বিবরণ যদি সে বিবরণ করে, মুহাদ্দিসিন বলে একমত সে একটা হারাম কাজ করেছে। উল্লেখ করবেন আপনি যে এই বিবরণটা জাল যদি বর্ণনা করেনি। আরেকটি বর্ণনা রয়েছে, সেটি হল শুনো, ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ইলা জামি'ই খালকিহি, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু এই রাত্রে পৃথিবীর সকল সৃষ্টিজীবীকে জীবের দিকে দৃষ্টি নিবন্ধন করেন, তারপরে তিনি সকলকেই মাফ করে দেন, ইল্লা লা মুশরিক না মুশাহিন, মুশরিক এবং মুশাহিন, মুশরিক এবং হিংসুক ছাড়া। বর্ণনা ভালো, শুনতেও চমৎকার, আহমদ এবং ইবনে মাজার বর্ণনা। কিন্তু ওলিদ বর্ণনার মধ্যে রয়েছেন, তিনি মুদাল্লিস অর্থাৎ উস্তাদের নাম ছাপিয়ে বর্ণনা করেন, তিনি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে লাহিয়া থেকে, আবদুল্লাহ ইবনে লাহিয়া সকল মুহাদ্দিসিনের কাছে যায়। আপনি লাস্ট উইকেটের পতন, আমি বলবো উইকেটের কথা বললে, আরে উইকেট তো সাধারণ খেলাধুলা, আপনি জাল জয় হাদিসের কারবার তো আরো বেশি খারাপ, আরো বেশি খারাপ। কাজী ভাই আলেম ওলামাদের বর্ণনা, হাদিসের বিবরণ, এই রাত্রি এবং দিন প্রসঙ্গে এমন কোন বর্ণনা নেই যেটা গ্রহণযোগ্য হতে পারে বা কোনো আমল সাব্যস্ত হতে পারে। কমপক্ষে বহু বিবরণ উল্লেখ করে, বহু জিরো একত্রিত করে যদি মনে করেন যে কোনো সংখ্যা হলো, আমার কিছু করার নেই। 1 কোটি জিরো যদি একত্রিত করেন, এক হবে বাম দিকে কিছু 1-2 দিয়ে তারপরে শূন্য বসাইতে থাকেন, তাহলে কিছুটা হবে। বহু জিরো একত্রিত করে যদি মনে করেন যে কোনো কিছু দাঁড়ালো, তাহলে আমার কিছু করার নেই। তারপর আল্লামা আলবানী বলেছেন, যেহেতু এটার পক্ষে আরো 2-1টা কথাবার্তা আছে, রাত্রে আল্লাহ পাক এই রাত্রে গুনাহগার মুশরিক এবং মুশাহিন, মুশরিক এবং হিংসুক ছাড়া সকলকে মাফ করে দেন, বিবরণটা আছে। সুতরাং বহু বর্ণনা একত্রিত করে আমি এটাকে হাসান মনে করি, কিন্তু আগের গুলাকে কিছুই বলেননি, শুধু একটার কথাই বলেছেন যে আমি মনে করি এটা হাসান লেগাইরি হতে পারে, কিন্তু কোন আমল সাব্যস্ত হবে না। আল্লাহ পাককে মাফ করে সেটা আল্লাহর ব্যাপার। সহিহুল বুখারীতে হাদিস এসেছে, কিতাবুত তাওহীদে, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামায়িদ দুনিয়া হীনা ইয়াবকা সুলুসাল লাইলি আখির, রাত্রে যখন 1/4 বাকি থাকে, প্রত্যেক রাত্রে আল্লাহ পাক নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে গুনাহগার আছো মাপ চাও, কে রোগী আছো রোগ মুক্তি চাও, কে রেজেক চাও। সহিহ বুখারীর হাদিসে রয়েছে, এই আলাদা জাল জয়বানোর তোমার প্রয়োজন নেই, আপনি সব রাত্রেই দাঁড়ান শেষ রাত্রে, আপনাকে নিষেধ করেছে কে? কিন্তু এইটাকে খাস করা প্রতারণা, এই জন্য বলছি। যেরকম ধরেন দুইজন মেয়র নতুন হয়েছেন, কিছু সংখ্যক চাটুকার হাটের মধ্যে বর্ণনা করে দিল মোহাম্মদপুর বাজারে, আজকে যদি আজকে অমুক জায়গায় রাত্রে মেয়র সাহেবরা আপনাদেরকে বহুত কিছু দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, চাল দিবেন, ডাল দিবেন, সারা রাত বসে থাকলেন, মেয়র সব খবর হলে এরা বসে আছে কেন? শুনলেন যে কেন আপনি না বলেছেন আজকে রাত্রে টাকা পয়সা দিবেন, বললো কে যে অমুক হাটে ঢোল দেওয়া হয়েছে, এই প্রসঙ্গে তো আমি কিছুই জানি না। আপনারা হুজুরা বহু ঢোল দিলেন আল্লাহর নামে রসুলের নামে, এই রাত্রে বহু কিছু হয়, কিন্তু আল্লাহ তো বলেন আমি তো বলিনি, রসুল বলছেন আমি বলিনি, তোমরা সারাটা রাত সময় নষ্ট করেছ। সেই রঞ্জু বুড়ার মতো, আমার দাদার যুগের কথা, ও না খেয়ে থাকতো, কাজকর্ম কিছুই করত না, খালি কোন বাড়িতে দুই তিন পরে পরে দাওয়াত হবে, ও না হতো দাওয়াত খাওয়ার জন্য ঢুকত। বর্ষাকাল বহু দূরে শকুন উঠতে দেখা, পাট ক্ষেতের আল যত আছে পানি ভেঙে কয়েক মাইল দূরে যায় দেখে যে মাঠের মধ্যে একটা গরু মরে আছে। ফিরে এসে আমার দাদাকে মোল্লা সর্গ একই ক্ষুধা, মরার উপর খারার ঘা খেয়ে আসলাম, এই দূর পথ হেঁটে আসলাম, যাওয়ার পরে দেখি দাওয়াত তো কিছুই না, গরু মরে আছে। সারা রাত দেবে ইবাদত করালেন আপনারা, আর এরা পাবে কি? সারা রাত ইবাদত দৈনিক কি করুন, আপনার কোনো বাধা নেই, কিন্তু রাত নির্ধারণ যেটা করেছেন এটা শুরু হলো কখন? 448 হিজরিতে। মোল্লা আলী কারী হানাফি বলেছেন, উল্লেখ করেছেন মেশকাতের সারার মধ্যে। আমি হানাফি হানাফি এই জন্যই বলছি, হানাফি মধ্যে এগুলো নেই মূলত, পরবর্তীতে বানানো হয়েছে, এই জন্য দৃষ্টি আকর্ষণ করছি ভালোভাবে। 448 হিজরিতে বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনের আর উৎপত্তি হল, হেজাজ সহ সারা পৃথিবীর আলেমেরা তার বিরোধিতা করল, এবং 800 হিজরির প্রথম দিকে এই আমল ফিলিস্তিন থেকে উঠে গেছে। বহু চেষ্টা এবং বহু যুদ্ধ জেহাদের পরে সেই বেদাত ফিলিস্তিন থেকে উঠে গেছে, কিন্তু সেই বেদাতের মরা এখন বাংলাদেশ সহ উপমহাদেশে মরেছে, নতুন করে এই মরাগরু মরেছে, আর বিভ্রান্ত পথিকেরা এখানে দাওয়াতের আশায় মরাগরুর পিছনে পিছনে ঘুরছে। সারা রাত যখন খুশি আপনি করুন, সহি বুখারীর হাদিস আছে, আল্লাহ পাক নেমে আছেন, এ জাল জৈবের পিছনে ঘোরার কারণ কি আপনার? সময় তো ভাই বোনেরা এই পর্যন্ত একটি দিক যোগ করে কারা মুদ্দাজিল হল আলিলে আকাবিরিন হাজরাতরা, তারপরে গাউস রব্বানি কুতুবে সামদানি সাহেবরা, ওনারা এই যে তাওহীদের বৃক্ষ, আলম তারা কাই ফতরাবল্লাহ মাসালান কালিমাতান তাইয়িবাতান কা শাজারাতান তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারহুহা ফিস-সামা, তাওহীদের বৃক্ষ যেটা লা ইলাহা ইল্লাল্লাহর বৃক্ষ রূপিত আছে, আপনার গাছটা ডালপালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী ফলে ফুলে সুশোভিত হবে, সেই গাছের মধ্যে যদি সেই জান্নাতি বৃক্ষের ডালের মধ্যে যদি আকাবিরিন হযরতের মান্দার কাটা কলম লাগিয়ে দেন, আর মুদ্দাজিল হল আলীদের ওই সকল মাক্কালের ডালে এনে যদি আপনি কলম লাগিয়ে দেন, তাহলে ওই বৃক্ষের অবস্থা কি হবে আপনার ভালোই মনে করছেন। কাজে এই সকল আকাবিরিন হযরত নয়, মুদ্দাজিল হল আলী না, উদ্দেশ্য সিরহু নয়, কোরআন এবং সহিহ হাদিসে কি আছে আপনাকে সেই দিকেই দেখতে হবে। আকুলু কওলি আস্তাগফিরু লাকুম আজমাইন। সংক্ষেপ করলাম, শাবানের সাথে যুক্ত ছিল এই জন্য এইটুকু। দ্বিতীয় অধ্যায় হল সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে একটি ফতোয়া, চেয়ারে বসে সালাত আদায় করা। মূলত চেয়ারে বসা কোনো আলাদা বিষয় নয়, আলাদা মূল বিষয় হল অসুস্থের সালাত। বিষয়টা নিয়ে যেভাবে কথা হয়েছে, যিনি বলেছেন তিনি যে একদম বাজে কথা বলেছেন তা আমি বলবো না, বিষয়টার মূল অস্তিত্ব আছে, কিন্তু যেভাবে বিবরণ দিয়ে ফতোয়া সেট করেছেন, ফতোয়াটার কনক্লুশনটা ঠিক হয়নি বলে আমার ধারণা। আমার ধারণা এই জন্যই বলছি, আমি কাউকে খাপাতে চাচ্ছি না, আমি যতটুকু বুঝতে পেরেছি তা বলছি আপনাদের সামনে। আমি অসুস্থের সালাত কিভাবে হবে সেটা চেয়ারে বলবেন না টুলে বসবেন না কিসে বসবেন, ওটা একটা আলাদা একটা চ্যাপ্টার, একটা বিক্ষিপ্ত একটা অংশ মাত্র। মূলত হল অসুস্থ কিভাবে সালাত আদায় করবে। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন, সল্লি কায়মান, সহিহ বুখারীর হাদিস, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করবে, শুরু করবে, কেননা পুরাটাই যদি দাঁড়িয়ে থাকেন তাহলে তো সালাত হবে না, রুকু আছে সিজদা আছে। সল্লি কায়মান মানে শুরু করবে, ফা ইন লাম তাসতাতি ফা কায়িদান, তুমি যদি না পড়ো তাহলে বসে পড়বে, ফা ইন লাম তাসতাতি ফা আলা জাম্প, যদি না পারো তাহলে কায়েত হয়ে। এই পর্যন্ত সহিহ বুখারীর হাদিস। আর নাসাইয়ের মধ্যে এইটুকু বেশি আছে, ফাইনলাম তাস্তাতে, তুমি যদি কাত হয়েও সালাত আদায় করতে না পারো তাহলে চিত হয়ে পড়বে, চিত হয়ে সে। চারটা অবস্থা, সাল্লে কায়েমান দাঁড়িয়ে শুরু করবে, ফাইনলাম তাস্তাতে ফা কায়েদান, তাহলে কি করবে বসে শুরু করবে, যদি না পারো তাহলে আলা জাম্প কায়েত হয়ে, এই পর্যন্ত সহিহুল বুখারীর বর্ণনা। আর যদি তাও না পড়ো তাহলে চিত হয়ে শুয়ে পড়ে মুস্তালকিয়ান, এইটুকু হল নাসাইতে বেশি রয়েছে, বর্ণনা সম্পূর্ণ শুদ্ধ। ওজরের মাসআলা কোন অবস্থাতেই কোনোভাবে সালাত বাদ দেওয়া যাবে না। আপনি অসুস্থ যত ধরনের হন না কেন, আপনার কোন অবস্থাতেই সালাত ত্যাগ করার কোন অবকাশ নেই, এটা আপনাকে প্রথমত মনে রাখতে হবে। সালাত আদায় আপনাকে করতেই হবে, মসজিদে এসে করবেন কিনা, মসজিদে সালাত আদায় যদি করতে পারেন করবেন। সুস্থ অবস্থায় কেউ যদি মসজিদের সালাতের আওয়াজ শুনছে, আজান শুনছে, যদি আসতে না পারে সে তো অত্যন্ত পাপী গুনাগার মানুষ, কোন কোন বিবরণে দেখা যাচ্ছে তার সালাতই হচ্ছে না। আমি ওই দিকে যাব না, কেন ওটা আলাদা চ্যাপ্টার। সুস্থ অবস্থা আপনি মসজিদে আসবেন না, এটা হতেই পারে না, বহু হাদিস দ্বারা সেটা প্রমাণিত। অসুস্থ অবস্থায় আপনি আসবেন কি না, ঘরে যদি সালাত আদায় করেন কিভাবে করবেন, মসজিদে আসলে কিভাবে করবেন। ঘরে যদি সালাত আদায় করেন তাহলে যেভাবে খুশি সেভাবে আপনি আদায় করবেন, হাদিসটার অনুযায়ী দাঁড়াবেন, সোজাভাবে যদি দাঁড়াতে পারেন দাঁড়াবেন, সোজা দাঁড়াতে পারছেন না লাঠি হাতে নিয়ে দাঁড়াবেন, লাঠি হাতে নিয়ে দাঁড়াতে না পারেন ওয়ালের সাথে ট্যাগ দিয়ে দাঁড়াবেন, ওয়ালেও যদি ট্যাগ দিয়ে দাঁড়াতে না পারেন দুইজনে যদি ধরে দাঁড় করে রাখতে পারে আপনাকে, তাহলে আপনাকে দাঁড়িয়েই শুরু করতে হবে। এটা মনে রাখবেন, কেননা কুমু লিল্লাহে কানিতিন, দাঁড়িয়ে শুরু করতে হবে। সল্লে কায়মান, ইমরান বিন হুসাইন অসুস্থ তাকে বলছেন যে তুমি দাঁড়িয়ে শুরু করতে হবে তোমাকে, এটা মনে রাখতে হবে আপনাকে। আপনি দাঁড়াতে পারেন অথচ বসে শুরু করছেন, সালাতু বাতলা সৌদি আরবের একেবারে ফতোয়া, বোর্ডের ফতোয়া, শেখ বিন বাজের ফতোয়া, এমনকি হানাফি মজহাবের ফতোয়া, সালাতু বাতলা। আপনি দাঁড়িয়ে শুরু করতে হবে, যদি দাঁড়ানোর সামর্থ্য থাকে তারপর আপনি বসবেন, শুরু আপনাকে দাঁড়িয়ে করতে হবে। দাঁড়ানোর যতক্ষণ সময় আছে দাঁড়াতে পারেন ওইটুকু আপনাকে দাঁড়াতে হবে, দাঁড়ানোর অবস্থা দেখছেন দাঁড়িয়ে থাকতে পারছেন না ওই সময় বসবেন। এটা মনে রাখবে, সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয় আছে। হেদায়া দেখুন, হেদায়ার সরে এনায়া দেখুন, এবং ফতুল কাদির দেখুন, যদিও হেদায়ালা কিছু একটু কথা আছে, দাঁড়ানো সত্ত্বেও যদি বসে শুরু করে তার সালাত হবে কিনা, হানাফি মাযহাবে বিরাট মতবিরোধ রয়েছে, স্বল্প সংখ্যক বলেছেন হবে, কিন্তু এনায়া আলা যিনি রয়েছেন তিনি আলবাবর্তি, যিনি হেদায়ার ব্যাখ্যা করেছেন, এবং কামাল ইবনুল হুমাম সহ সবাই বলেছেন দাঁড়ানোর সামর্থ্য থাকতে যদি কেউ বসে শুরু করে তাহলে তার সালাত ফাসেদ হয়ে যাবে। এটা হানাফি মাযহাবেও রয়েছে, দ্বিমত আছে, কিন্তু অধিকাংশ মত হল সালাত বাতিল হয়ে যাবে। সৌদি আরবের মুফতিরা মিলে যে ফতোয়া দিয়েছেন সেটা হল দাঁড়িয়েই শুরু করবেন, যদি দেখেন দাঁড়াতে পারছেন না, এমন অসুস্থ যে এদা আজাজ আলাল কিয়াম প্রত্যেকেই বাক্যের ভাবে শুরু করেছেন সৌদি আরবের মুফতিরাও, এবং হানাফি ফিকার কিতাব সহ যারা শুরু করেছেন, দাঁড়ানোর যা যার জন্য অসম্ভব পাচ্ছেন না, কিংবা দাঁড়িয়ে যদি সালাত আদায় করে তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, শক্ত অপারেশন হয়ে আছে অপারেশনের ছুটে যাওয়ার সম্ভাবনা আছে, নানান কিংবা রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিংবা পরবর্তী আরো বেশি সমস্যা হয়ে যেতে পারে, হয় বমি করে দিতে পারে, কিংবা পেশাব হয়ে যেতে পারে, পায়খানা হয়ে যেতে পারে, বাচ্চা পড়ে যেতে পারে, মহিলাদের নানান সমস্যার সম্ভাবনা যদি থাকে, ব্যক্তি নিজেই চিন্তা করবে আমি কোন অবস্থায় আছি, তাহলে সে বসে স্টার্ট করবে। কিন্তু যদি মনে করে যে আমি এক মুহূর্তের জন্য দাঁড়াতে পারছি, ওই মুহূর্তটুকু বসে স্টার্ট করতে পারবে না, তাকে দাঁড়িয়ে শুরু করতে হবে, তারপরে সে বসবে। দাঁড়িয়ে শুরু করলাম, দাঁড়াতে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আপনি তখন বসে পড়বেন। আর বসে শুরু করলেন, তারপরে আবার কথা আছে, আপনি বসে শুরু করলেন এই মুহূর্তে আপনি সুস্থ বোধ করছেন, ইমাম লম্বা কেরাত করছেন, তাহলে বসা থেকে আপনি দাঁড়িয়ে যেতে হবে, এটা মনে রাখতে হবে আপনাকে। আপনি দাঁড়িয়ে শুরু করেছেন, অসুস্থতা বোধ করছেন, তারপরে আপনি বসে গেলেন, এর মধ্যে আপনি সুস্থতা বোধ করছেন, আপনাকে আবার দাঁড়িয়ে যেতে হবে। ভালো করে মনে রাখবেন বিষয়গুলো, এটা করতে হবে। দাঁড়িয়ে শুরু করলেন, রুকু আপনি ইশারা করে করবেন, তারপর যদি সিজদায় যেতে হয়, সিজদায় যেতে পারছেন না, তখন আপনি চেয়ারে বসলেন, চেয়ারে বসেন টুলে বসেন, যেটাতেই বসেন। কিন্তু যদি মাটিতে বসতে পারেন, সবচেয়ে উত্তম হলো মাটিতে বসে যাওয়া। যদি না পারেন মাজার কারণে, ঘাড়ের কারণে, চোখের কারণে, বিভিন্ন কারণে, আপনি চেয়ারে বা টুলে যেটার মধ্যে বসলেন, সিজদাটা আখফাদ মিনার রুকু, রুকু যে মাপে করবেন সিজদা তার চেয়ে বেশি ঝুঁকতে হবে মাথাটাকে, সিজদার চেয়ে রুকু বেশি ঝোঁকা হতে হবে। এই এই মৌলিক বিধানগুলো আপনাকে মনে রাখতে হবে। হাসপাতালে আছেন, ডাক্তার সাহেব বলছেন ও চেয়ারে পরে সালাত আদায় জায়েজ কি না জায়েজ, একেবারে টোটালি না জায়েজ ফতোয়া ঠিক হয়নি, ফতোয়ার বিবরণ রয়েছে। বসে আদায় করতে পারবেন, সৌদি আরবের ফতোয়া বোর্ড সহ মুফতিরা যা বলেছেন, শেখ বিন বাজ সহ এবং বাংলাদেশের অধিকাংশ হানাফি মুফতিরা যা বলেছেন, আল্লামা আহমদ শফি সহ, বাবুনগরী সহ হানাফি মজহাবের যারা বড় বড় আলেম, তারা নিজেরাও চেয়ারে বসে সালাত আদায় করেন। কাজে একঘেয়ে হয়ে গেছে ফতোয়াটা, কিন্তু আমি বলবো না যে তার ফতোয়ার মূল সূত্রে ভুল আছে, তিনি কারেক্ট শুরু করেছেন। কেন মসজিদ মসজিদে এমন কিছুটা ফ্যাশন হয়ে গেছে আর কি, অনেকটা যে দাঁড়িয়ে পালা তাদের করে বসেই শুরু করছে, কষ্ট করে দাঁড়িয়ে পড়তে পারেন, চেয়ার নিয়ে বসানোর জন্য অভ্যাস হয়ে গেছে। এটা অবশ্যই ঠিক নয়, কোন অবস্থাতেই ঠিক নয়। এটা সালাত আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতক্ষণ পর্যন্ত পারো ততক্ষণ পর্যন্ত তুমি চেষ্টা করবে, যেভাবে আছে অপারক, তারপর অপারকের মাসালায় গিয়ে আপনাকে হতে হবে। এখানে আপনি দাঁড়াতে পারেন, তারপরেও চেয়ার নিয়ে বসে শুরু করবেন, এটা যেন অভ্যাস হয়ে যাবে, না তা হবে না, এটা ঠিক হবে না। আপনি বসে সালাত কিভাবে আদায় করবেন, আপনি সিজদার সময় সিজদার থেকে উঠে যেভাবে বসেন সেইভাবে বসবেন, না হলে মোতা রাব্বিয়ান, এই যে পাও দুটো এইভাবে ভাস করে যেভাবে বসতে হয় দুই দিকে দিয়ে, এইভাবে বসতে পারেন, না হলে আপনার যেভাবে সহজ মনে হয় সেইভাবেই বসবেন। বিশেষ কোন অবস্থাকে নির্ধারণ করে দেওয়ার কোন প্রয়োজন নেই। আপনি একটা কাঠ বা কিছু টুল সামনে নিয়ে তারপর সেটার মধ্যে সিজদা দিবেন, নো এটা হবে না, এটা শরীয়তের বিধান নয়। আপনি ইশারা করতে বলেছেন আওমে ইমান, আপনি ইশারা করবেন, ইশারা করে সালাত আদায় করবেন, কোনো কিছু টুল বা সামনে রেখে মাথা ঠেকাতে চেষ্টা করবেন, এটা নয়, এটা বিধান নয়, শরীয়তের বিধান নয়। আপনি করবেন, হাসপাতালে আছেন কি করবেন, দুই সালাত একত্রিত হয়ে গেছে, ডাক্তার সাহেব বলেন যে মাগরিবের সময় আপনার অপারেশন শুরু হবে, আপনি এশার সালাত মাগরিবের সাথে মিলিয়ে পড়ে নেবেন। আর যদি বলে এশার সময় আপনার শুরু হবে, তাহলে মাগরিব আপনি পিছিয়ে দিতে পারেন, মাগরিব এবং এশা একত্রে পড়ে নেবেন। ফজরের যেহেতু আগানোর কোন বিধান নাই, ঠিক টাইম মতো হবে, জায়েজ আছে। ডাক্তার সাহেব যদি বলেন অপারেশন করে ফেললেন, তারপরে দেখেন একদিন দুই দিন সেন্স ফিরল না, তাহলে আপনি কি করবেন, তাহলে যখন আপনার হুশ ফিরবে তখন আপনি বাকি সালাদগুলো আপনি কাজা করে নেবেন, ইত্যাদি বিবরণ লম্বা বিষয় রয়েছে, আমি সেগুলোর আলোচনা আজকার বৃদ্ধি করছি না। শুধুমাত্র আপনাদেরকে বলছি যে কোনোভাবেই হোক সালাত আদায় করতেই হবে। কিন্তু এখানে আবার কাতারের বিষয়টা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা তাসাফুনা কামা তাসাফুল মালায়েকা, তোমরা কি এমন ভাবে কাতার করবে না যেভাবে ফেরেশতারা কাতার করে। আমরা জিজ্ঞাসা করলাম কিভাবে, যে ইউতিমুনা সুফুল ওয়াল, প্রথম কাতার গুলো তারা পুরা করেন, তারপরে ওয়াতারাসুনা ফিস সাফ, কাতারের মধ্যে তারা সফ করেন, রাস করেন, ইটের সাথে যেরকম ইট গেথে দেওয়া হয় ওইভাবে গেথে তারা দেওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কানা ইউলজিকু, আমাদের কেউ কেউ আমরা কি করতাম, একজন আরেকজনের পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতাম নোমান ইবনে বাশির থেকে, এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে। রুসু সুফুফাকুম, তোমরা একেবারে লাগিয়ে দাঁড়াও। এখন আমি হানাফি মজহাবের কোন কিতাবে পর্যন্ত পাই নাই যে এক মুক্তাদের সাথে আরেক মুক্তাদের পা মেলানো যাবে না। মোল্লা আলী কারী পর্যন্ত উল্লেখ করেছে রসের অর্থ কি, একজনের সাথে আরেকজনের পা মিলে যাবে। এমনকি হানাফি মজহাবের যে সবচেয়ে বড় মুহাদ্দিস হিসেবে স্বীকৃত দেওয়া হয় উমদাতুল কারীওয়ালা এটা বদরুদ্দিন আইনি সাহেব সহিহুল বুখারীর ব্যাখ্যা করতে গিয়ে বলছেন রস হলে একজনের সাথে অপরজনের পা মিলিয়ে দেওয়া। আমি এই জন্য বলছি চেয়ারের সালাতে কাতারের সাথে সম্পৃক্ত, এটা এই জন্য একটু উল্লেখ করছি। সেটাও তিনি বলছেন, এমনকি এই হানাফি আলেম যিনি সহিহুল বুখারী ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন যে তাসবিহুস সাফ একজনের সাথে আরেকজনের পা মেলানো ওয়াজিব বলছেন তিনি। সৌদের আলেমরা সুন্নত বলেছেন, এই হানাফি আলেম বলেছেন ওয়াজিব, এবং যারা সুন্নত বলতে চায় তাদের প্রতিবাদ করেছেন 8-10 জায়গায় সহিহ বুখারীর ব্যাখ্যা করতে গিয়ে। আমি জানি না হানাফি মাযহাবের ভাইরা যারা আজকাল এমনকি আহলে হাদিসেরও যারা একজন আরেকজনের সাথে পা লাগান না, এবং হানাফি মাযহাব যে ভাইরা বলেন যে নিজের পা শেষ চাপায় রাখতে হবে আরেকজনের পা মিলিতে গেলে ধাক্কা দিয়ে দিতে হবে, এটা হানাফি মাযহাবের কোন কিতাবে নাই, এটা আপনাদের বানাওটি কথা, ভারতীয় কিছু উর্দু কিতাবের কথা, ভারতীয় কিছু মোল্লা মৌলবীর বাংলা লেখা কিতাবের কথা, কোন বড় আলেম পর্যন্ত এর বিরোধিতা করেছে বলে আমার জানা নেই, আমার জানা নেই। মোল্লা আলী খারি হানাফি বলুন, এমনকি হেদায়ের মধ্যেও লেখা আছে মুহাদা, মহিলারা কেন পিছনে দাঁড়াবে, কেন নারী পুরুষ যদি একসাথে পা মিলিয়ে দাঁড়া তাহলে ফেতনার সৃষ্টি হবে, এটা হেদায়েতও আছে পা মিলানোর কথাটা। কিন্তু আমি জানি কামাল ইবনুল হুমাম হেদায়ের সরা করতে গিয়ে ফাতুল কাদিরের মধ্যে এই রসের হাদিস এক মুসলিম আরেক মুসলিমের পা মিলাতে হবে এই ব্যাপারে সব রওয়ায়াত গুলো তারা উল্লেখ করেছেন, হানাফি মাযহাবের কোন অথেন্টিক রেফারেন্সে দুই মুসলিমের মধ্যে ফাঁক রাখা যাবে এমন কোন কথা এ পর্যন্ত আমি পাই নাই, আপনারা কোথায় পেলেন আমি জানি না। এমনকি দুই মুসলিমের মধ্যে যদি ফাঁক থাকে আল্লাহ নবী বলেছেন সেখানে হাদাফ ঢুকে, হাদাফ হল ইয়ামানের এক জাতীয় কালো ছাগল, ওই কালো ছোট ছোট শয়তানের মধ্যে শয়তান গুলো দুই কাতারের মধ্যে ঢুকে, হাজার মুসল্লি সালাত আদায় করছেন, লক্ষ মুসল্লি সালাত আদায় করছেন, দুই পা মুসল্লি দুই মুসল্লি মিলাচ্ছেন না, মাঝখানে শুধু শয়তান দাঁড়াচ্ছে, তাহলে আপনার এই লম্বা লম্বা পাগড়ি আর ফজিলত কোথায় যায়? স্বেচ্ছায় সবখানে শয়তানকে জায়গা করে দিচ্ছেন। হাদিস শুনেন আবু দাউদে, হাদিস সহিহ, কোন সন্দেহ নেই। কাজেই যারা আমরা চেয়ারে সালাত আদায় করব, তারা যখন দাঁড়াবো চেয়ারটা পিছিয়ে দিব, পাশের মুসল্লির সাথে পা মিলিয়ে দিতে পারি, বসে যদি আড়াই করে পাটা দুই দিকে ছড়িয়ে দিব পাশের মুসল্লির সাথে যেন তার পাটা লেগে যায়, এটা কানা ইয়ামসাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিবে না, আল্লাহ নবী একামতের পরে তারপরে আমাদের দুই যে বাহুর সাথে বাহু মিলিয়ে দিতেন, পায়ের সাথে পা মিলিয়ে দিতেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিতেন, কাতার একটু নির্বিষ হলে তাদেরকে পিটাইতে বলতেন। এমনকি হানাফি আলেম আল্লাহ বদরুদ্দিন আইনি বলেছেন যদি সুন্নত হতো সুন্নত ত্যাগের জন্য আল্লাহ নবী পিটাইতে বলতেন না, নিশ্চয়ই অজেব। হানাফি মাযহাবের আল্লামা বদরুদ্দিন আইনি যত কঠিন কথা কাতার মিলাতের তিনি বোধহয় সর্বপ্রথম অজেবের কথা বলেছেন, আর বহু যুক্তি উপস্থাপন করেছেন এটা অজেবের ব্যাপারে। আর আশ্চর্য ব্যাপার, আজকাল মসজিদে মসজিদে কাতারের সাথে কাতার মিলানো হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একজনের বুকটা একটু আগানো আছে, তিনি তাকে লাতুসাউনা সুফুফাকু ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা কাতার সোজা করো। কাজেই সিয়ারের সালাতের জায়েজ কি না জায়েজ খুব ফতোয়া দিচ্ছেন, কিন্তু কোন মসজিদেই এক মুসল্লি আরেক মুসল্লির সাথে পা মিলাচ্ছেন না এবং কাদের সাথে কাঁধ মিলাচ্ছেন না, মাঝখানে শয়তানের জন্য জায়গা করে দিচ্ছেন, এটা তো বেশি আলোচিত হওয়া দরকার ছিল। প্রাসঙ্গিক কথাটা আমি জন্য বলি, আমি মনে করি বাইতুল মোকাররম থেকে ফতোয়া জারি করা দরকার, আল্লামা বদরুদ্দিন আইনি থেকে শুরু করে মোল্লা আলী কারী থেকে শুরু করে হেদায়েত থেকে শুরু করে হেদায়েত সরা একার ফাতুল কাদির থেকে শুরু করে সর্বত্র যেটা নিয়ে কঠিন বিবরণ এসেছে হাদিসের উপর ভিত্তি করে আপনারা যে হানাফি হয়ে থাকেন, তাহলে পায়ের সাথে পা মেলানোর ব্যবস্থাটা সম্পূর্ণ বাস্তবায়ন করুন। সিয়ারের সালাতের মাসালা ওজরের মাসালা ওটা অত্যন্ত সহজ ব্যাপার, আল আজার তুবি হল মাহজুরাত, সমস্যা হলে ওজর হলে সবই জায়েজ আছে, এ নিয়ে এত কঠিন বিবরণের কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কাজে যারা চেয়ারে সালাত আদায় করবেন চেয়ারটা একটু ছোট হবে যাতে পিছনে সিজদা দিতে যেন সমস্যা না হয়, যখন যতক্ষণ দাঁড়াবেন তখন মুসলিমের সাথে মিলাতে পারেন, বসে করলে যেন এই আপনার বসে অবস্থায় যেন মুসলিমের সাথে পা মিলে, সবচেয়ে ভালো হয় মুআখার শেষ কাতারে যাওয়া, আল্লাহ নবী বলেছেন প্রথম কাতারটা পুরো করো, সমস্যা যত আছে ফিল মুআখার, আবু দাউদ হাদিস, শেষ কাতারে সমস্যাগ্রস্ত যত আছেন সব শেষ কাতারে, তবে আগের কাতারের ফজিলত আছে অন্যকে সমস্যা না করে, আরেকটা সুন্নতের উপর আমল যেন ক্ষতি না করে যদি পারেন করেন, না হলে যেহেতু হাদিসের বিধান ওয়ালের সাথে দাঁড়াইতেও পারবেন, ওখানে আরেকজনের সমস্যাও হবে না। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتف شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر